السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله أما بعد فأقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين ويقول الله سبحانه وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العلي العظيم সম্মানিত দিনদরদি মুসলমান ভাই ও বোনেরা, আপনারা কাছে থেকে দূরে থেকে দেশে থেকে বিদেশে থেকে যারা আজকে এই আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় তারিখ, দ্বিতীয় তারিখ অতিবাহিত হয়ে তৃতীয় তারিখ অলরেডি শুরু হয়ে গেছে। এই মহিমান্বিত মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, পৃথিবীতে এসেছিলেন, যার আবির্ভাবের মাধ্যমে দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী যখন পৃথিবীর মাটিতে অন্ধকার, জুলম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের কালো মেঘ এই পৃথিবীকে ছেয়ে নিয়েছিল, ঢেকে নিয়েছিল, সেই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আলোকবর্তিকা হিসাবে, হিদায়তের আকাশের সূর্য হিসাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য এই মাসটি মুসলমানদের কাছে ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাস মুসলমানদের কাছে একটি মর্যাদাপূর্ণ মাস বলে বিবেচিত হয়। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, এই মাসে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জীবনী নিয়ে কিছু আলোচনা করব। দেখুন, একটি মানুষ মোমেন হতে হলে তাকে শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করাই যথেষ্ট নয়, বরং আল্লাহর প্রতি বিশ্বাসের সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ বিশ্বাসী হতে হবে এবং হুজুরের সমস্ত আদর্শগুলোকে মেনে নিতে হবে, আমল করতে হবে, তবেই কেবল পূর্ণ মুসলমান হওয়া, পূর্ণ মোমেন হওয়া সম্ভবপর হবে। একটি মানুষ যদি নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে চিনতেই না পারে, বুঝতেই না পারে, হুজুরের মর্যাদা সম্পর্কে তার জ্ঞান গরিমাই যদি না থাকে, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মর্যাদা যদি সে জানতেই না পারে, তাহলে তিনি নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে কিভাবে বিশ্বাস করবেন, তার উপর কিভাবে ঈমান আনতে পারেন? এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে জানতে হলে হুজুরের সিরাত নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে, আলোচনা শুনতে হবে, তবেই আমরা কেবলমাত্র জ্ঞান অর্জন করতে সক্ষম হব। দেখুন, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা এত একটি দীর্ঘ সাবজেক্ট, যেই সাবজেক্ট শেষ করতে কয়েক বৎসরেও সম্ভবপর নয়। বাগদাদে এক সময় ওলামায়ে কিরাম জনগণের যখন নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস দুর্বল দেখেছেন, তখন তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে প্রতি রাতে ইশার নামাজ থেকে ফজর পর্যন্ত হুজুরের জীবনী নিয়ে আলোচনা করবে। আলোচনা শুরু হয়ে গেল, 18 বৎসর ধারাবাহিক আলোচনা করেও তারা নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জীবনের সব ধারাগুলোকে, সব অধ্যায়গুলোকে, সব অংশগুলোকে তারা আলোচনা করে শেষ করতে পারেনি। সেই জন্য হুজুরের জীবন এই মহাসমুদ্রের চেয়ে, মহান আকাশের চেয়েও বড়। এই আকাশের তারকা যেমন গুণে শেষ করা যাবে না, সমুদ্রের পানি যেমন মেপে শেষ করা যাবে না, অনুরূপভাবে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনীও আলোচনা করে শেষ করা যাবে না। দেখুন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনীকে ঐতিহাসিক গণ কয়েকটি ভাগে বিভক্ত করে থাকেন। ঐতিহাসিক গণ মৌলিকভাবে হুজুরের জীবনীকে তিনটি ভাগে বিভক্ত করেন। একটি অংশ হলো নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের অবস্থান জন্মের পূর্বে। জন্মের পূর্বে তিনি কি কেমন ছিলেন, তার মর্যাদা কি ছিল, সম্মান কি ছিল, কোথায় তিনি ছিলেন। দ্বিতীয় অংশ হলো নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের এই পৃথিবীতে আবির্ভাব থেকে নিয়ে 40 বৎসর বয়স পর্যন্ত, তথা গারে হেরার সেই ঐতিহাসিক মুহূর্ত যেই মুহূর্তে তাকে নবুয়ত দান করা হয়েছিল সেই অংশ, সেই মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ হল নবুয়ত প্রাপ্তির পূর্বে পূর্বের 40 বৎসর হল হুজুরের জিন্দেগির একটি অংশ। আর একটি অংশ হল নবুয়ত প্রাপ্তি থেকে নিয়ে তিরোধান পর্যন্ত, এই পৃথিবী থেকে বিদায় নেওয়া পর্যন্ত একটি অংশ। তবে এই তৃতীয় অংশকে ঐতিহাসিকরা দুটি ভাগে বিভক্ত করেছেন। একটি ভাগ হল মক্কাতুল মুকাররমার 13 বৎসরের জীবন আর মদিনাতুত তাইয়েবার 10 বৎসরের জীবন। এই 23 বৎসরের জীবনকে তারা দুভাগে বিভক্ত করেছেন। তা আমরা আজকে ইনশাআল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মের পূর্বের অবস্থা থেকেই আলোচনা শুরু করব। দেখুন, আগেই বলেছি যে আপনাদের সঙ্গে যে আলোচনা করব এটা পূর্ণাঙ্গ সিরাত নয়। পূর্ণাঙ্গ সিরাত নিয়ে আলোচনা করতে গেলে কয়েক বৎসরও শেষ করা যাবে না। সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বিশেষ অংশ নিয়ে আমরা আলোচনা করব। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জন্মের পূর্বে কেমন ছিলেন, আল্লাহর কাছে তার মর্যাদা কেমন ছিল, তার বায়োগ্রাফিটা কি, হুজুর নিজেই ইরশাদ করেছেন, আনা দাওয়াতু আবিনা ইব্রাহিম অবুশরা আখিনা ঈসা ইবনে মারিয়াম, আমি হলাম আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দুয়ার ফসল এবং আমার ভাই ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সুসংবাদ। তাহলে হুজুর নিজেই বললেন, আমার বায়োগ্রাফি তোমরা জানতে চাও, আমার সিরাত জানতে চাও, তাহলে আমার সিরাতের সংক্ষিপ্ত পরিসর হলো এটি যে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দুয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কখন দোয়া করেছিলেন, কাবা শরীফ যখন পুনর্নির্মাণ হয়ে যায়, পুত্রকে সাথে নিয়ে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের প্রভু তাকাব্বাল মিন্না, আমাদের এই শ্রমটুকু আপনি কবুল মঞ্জুর করে নিন, ইন্নাকা আনতাস সামিউল, আপনি তে সর্বোত্তম শ্রবণকারী এবং সর্বজ্ঞ, আপনি আমাদের এই শ্রমটুকু কবুল করে নিন। রব্বানা, হে আমাদের মহাপ্রভু, ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, এই মক্কা নগরীতে এই মক্কাবাসীদের মধ্য হতে আমার ইসমাইলের বংশ থেকে এমন একজন নবী আপনি প্রেরণ করুন যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি এই মক্কাবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে আপনার আয়াতকে তিলাওয়াত করে শোনাবে, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এবং আসমানি কিতাবের, হে মহাপ্রভু আপনার কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর তাদেরকে বর্ণনা করে শোনাবেন, ওয়াল হিকমা, এবং তিনি তার উইজডম হিকমত সুন্নাত আদর্শ নৈতিকতা এগুলো শিখাবেন, ওয়ায়ুজাক্কিহিম, এবং তাদের অন্তরকে পবিত্র করবেন, অন্তরের মহামারীর থেকে তাদেরকে হেফাজত করবেন, নিরাময় করবেন, চিকিৎসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের এই দোয়া কবুল করে ফেলেছেন। সেই জন্য আখিরুজ জামানার পয়গম্বরকে মক্কাতুল মুকাররমার জমিনে মক্কাবাসীদের মধ্য হতে ইসমাইলি বংশেই তিনি প্রেরণ করেছেন। আর দ্বিতীয় কথা বলেছেন, অবুশরা ঈসা ইবনে মারিয়াম, আর আমি হলাম আমার ভাই ঈসা ইবনে মারিয়াম, মারিয়াম তনায় ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সুসংবাদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বনী ইসরায়েলের নবী ছিলেন, তিনি বিশ্ববাসীকে এক সুসংবাদ দিয়ে গিয়েছেন, বিশেষ করে তার বংশের অনুসারীদেরকে এক সুসংবাদ দিয়েছেন, যার আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাফফাতে করেছেন। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا, ওই সময় শরণ উপযোগী যখন ঈসা ইবনে মারিয়াম তিনি তার অনুসারীদেরকে, গোত্রীয় মানুষদেরকে নির্দেশ দিয়েছিলেন, ইন্নী রাসূলুল্লাহ, দেখো আমি হলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন রাসূল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরা, আমি তৌরীতের যে সমস্ত আলোচ্য বিষয় তোমাদের কাছে পৌঁছেছে এই তৌরীতের সত্যতা বর্ণনাকারী, তৌরীতকে আমি সমর্থন করি, যদিও আমার উপরে একটি নতুন কিতাব নাজিল হয়েছে, এরপরেও তৌরীত যে আল্লাহ পাকের সত্য কিতাব ছিল এ কথা আমি সাক্ষ্য প্রদান করি। অমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, এবং তোমাদেরকে অনাগত এক নবী সম্পর্কে আমি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, সুসংবাদ দিয়ে যাচ্ছি, ইয়াতি মিন বাদি, যিনি আমাকে আকাশে তুলে নেওয়ার পরে, অর্থাৎ আমার অনুপস্থিতিতে যিনি এই দুনিয়াতে আসবেন, যার আগমন ঘটবে, মিম বাদি ইসমুহু আহমদ, যার জমিনে নাম হবে মুহাম্মদ, আকাশে নাম হবে হলো আহমদ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কয়েকটি প্রসিদ্ধ নাম আছে, তার মাঝে সবচাইতে বেশি প্রসিদ্ধি এবং খ্যাতি লাভ করেছে দুটি নাম, জমিনে মুহাম্মদ, আকাশে হলো আহমদ। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের মর্যাদাটুকু কতটুকু? আরেকটি বর্ণনায় আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন জিজ্ঞেস করা হলো, আপনি আপনার বায়োগ্রাফি একটু বর্ণনা করুন, হুজুর বললেন, আনা ইবনুজ্জবিহাইন, আমি হলাম দুই জবাইকৃত ব্যক্তির সন্তান। দুই জবাইকৃত ব্যক্তিকে, একজন হলেন তার পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, তাকে আল্লাহর নির্দেশে তার পিতা কোরবানি দিচ্ছিলেন, এই ঘটনা আপনারা জীবনে বহুবার শুনেছেন। সেই কোরবানির হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেছিলেন, আফাদাইনাহু বিযিবহিন আযীম, মহান কোরবানির মাধ্যমে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবন রক্ষা করেছিলেন। তাহলে তিনি হলেন পূর্বপুরুষদের একজন, আরেকজন কোরবানির, আরেকজন কোরবানি হয়েছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতা, তাকেও কোরবানির, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো একটি কোরবানির সম্মুখীন হতে হয়েছিল। সেটি কি ঘটনাটি এভাবে ঘটেছিল, আব্দুল মুত্তালেব নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের দাদা, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের দাদা, তিনি স্বপ্নে দেখেছিলেন কাবা শরীফের জমজম কূপ পাশে কম জমজম কূপের স্থান, অর্থাৎ হল হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের পায়ের গুঁতোতে যে জমজম কুয়ার আবিষ্কার হয়েছিল, কালের আবর্তনে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ হয়ে সেই ইব্রাহিম আলাইহিসসালাতু ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে জারিকৃত পানির কুয়াটা মাটির নিচে ঢাকা পড়ে গিয়েছিল। কিন্তু এটি ইতিহাস খ্যাত ছিল যে এখানে একটা কুয়া ছিল, কেউ খুঁজে পাচ্ছিল না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখিয়েছেন। আব্দুল মুত্তালিব তার সন্তানদেরকে নিয়ে, তার 10টি সন্তান ছিলেন, তখন এতগুলো সন্তান হয়নি, কয়েকটি সন্তান কেবল আছে, তাদেরকে নিয়ে আব্দুল মুত্তালিব খনন করতে গিয়ে জমজম কুয়া বের হয়ে এসেছিল, মাটির নিচ থেকে বের হয়ে আসছে। এখন এই জমজম কুয়ার মালিকানা নিয়ে কুরাইশদের সঙ্গে আব্দুল মুত্তালিবের মতবিরোধ এতটাই চরমে পৌঁছে গিয়েছিল যে তারা যুদ্ধের সম্মুখীন হওয়ার কাছে কাছে চলে গিয়েছিল। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল যে মদিনাতে এক অতন্দ্রনীয় মহিলা, এক জাদুকর মহিলা ছিলেন, যে এই মহিলার কাছে আমরা যাই, মহিলা যে সিদ্ধান্ত দিবে জমজম কুয়ার সত্তাধিকারী কে হবে, আমরা সেই অনুযায়ী আমরা তাকে জমজম কুয়ার মালিক বলে আমরা বিশ্বাস করব। এরপরে তারা আব্দুল মুত্তালিবকে সাথে নিয়ে কাফেলা নিয়ে রওনা দিল। মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে, মাস পথে গিয়ে তাদের পানি খাদ্য সব শেষ হয়ে গেল। এমন পর্যায়ে চলে গেলেন তারা যে মৃত্যু ছাড়া আর তাদের কোনো রাস্তা নাই। মক্কাতে আসতেও আসতে আসতেই তারা তৃষ্ণায় মারা যাবে, মদিনাতে পৌঁছলেও তৃষ্ণাতে মারা যাবে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের মাধ্যমে সেই সুদূর মরুভূমির মাঝে পানির ব্যবস্থা করে দিলেন। এই পানির ব্যবস্থা যখন হয়ে গেল, আব্দুল মুত্তালিবের মাধ্যমে আল্লাহ পাক সবার জীবনকে রক্ষা করলেন, তখন তারা বলল আর মদিনাতে যাওয়ার প্রয়োজন নাই, আমাদের সিদ্ধান্ত হয়ে গিয়েছে, যেই আল্লাহ এই মরুভূমির মাঝে আব্দুল মুত্তালিবের মাধ্যমে পানির সিদ্ধান্ত করে, পানির ব্যবস্থা করে আমাদের জীবনকে রক্ষা করেছেন, সেই রব্বুল আলামিন হয়তো আব্দুল মুত্তালিবকেই কাবা জমজম কুয়ার সত্তরাধিকারী দেওয়ার জন্য তার মাধ্যমে এই কুয়া আবিষ্কৃত হয়েছে। সুতরাং আজ থেকে আব্দুল মুত্তালিব হবে হলো জমজম কুয়ার অধিকারী এবং মালিক। সেখান থেকে তারা ফিরে এল। কিন্তু ঘটনাটি আব্দুল মুত্তালিবের হৃদয়ে রেখাপাত কেটেছিল। তখন তিনি মান্নত করেছিলেন, আমার যদি 10টি সন্তান হয় আর সবগুলোই যদি যুদ্ধ করার মতো বয়সে উপনীত হয়, তাহলে তাদের একজনকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব। এইবার 10 ছেলে বড় হয়ে গেছে। 10 ছেলে যখন বড় হয়েছেন, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের চাচারা হলো বড় হয়ে গেছেন, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা আব্দুল মুত্তালিব ছেলেদেরকে ডেকে নিয়ে পরামর্শ করলেন যে আমি তো এই মান্নত করে রেখেছি যে তোমরা যদি 10 ভাই জন্মগ্রহণ করো আর তোমরা যদি সবাই বেঁচে থাকো, পরিণত বয়সে উপনীত হও, তাহলে তোমাদের একজনকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করব। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের চাচাদের সংখ্যা ছিল হলো 9, কোনো কোনো রাওয়ায়েতে আসছে 10, কোনো কোনো রাওয়ায়েতে আসছে 12। প্রথম সন্তানের নাম হলো হারেস, এরপরে হলো জুবায়ের, আবু তালেব, আবদুল্লাহ, হামজা, আবু লাহাব, গায়দাক, মুকাব্বিম এবং দেরার আর আব্বাস। এই 10 পুত্র ছিল। আর নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের দাদার 6 মেয়ে ছিল। তাহলে 9 চাচা এবং 6 ফুপু। ফুপুদের নাম ছিল উম্মে হাকিম, তার অপর নাম হলো বাইজা, বাররাহ, আতিকা, সুফাইয়া এবং আরওয়া এবং উমাইয়া, এই ছয়জন ফুফু ছিল নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের। তাহলে দশ পুত্র, ছয় কন্যা, এই মোট হল ১৬টি সন্তান ছিল আব্দুল মুত্তালেবের। এইবার আব্দুল মুত্তালেব মান্নত পূর্ণ করার জন্য নিজের সন্তানদের মাঝে লটারি করলেন। সন্তানদেরকে ডেকে যখন তিনি এই অবস্থা বর্ণনা করলেন, বর্ণনা করার পরে সন্তানরা রাজি হয়ে গেল। দেখতে আব্দুল্লাহ সবচাইতে হলো সুন্দর ছিলেন, কমল হৃদয়ের অধিকারী ছিলেন, নম্র, ভদ্র, সভ্য। মানুষের যতগুলো গুণাবলী থাকতে হয় সমস্ত গুণাবলীর সমন্বয় ছিল হলো আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। এরপরে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের দাদা তাকে নিয়ে কোরবানি করতে রওনা দিয়ে দিলেন। কোন করে রাওয়ায়েতে আসছে কোরবানি করার জন্য ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো সোয়াওয়েও দিয়েছেন। এই সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাপকে সেখান থেকে সরিয়ে দিয়ে হুজুরের পিতাকে সেখান থেকে তুলে এনেছেন। হুজুরের ফুপিরা অনুরোধ করেছেন পিতাকে, আপনি এই অবস্থায় আপনার সন্তানকে কোরবানি করবেন না, এটা হলো একটা ধারা, মানুষকে কোরবানি করার একটা ধারাবাহিকতা শুরু হয়ে যাবে, তাহলে কি করব। মদিনার সেই গণক মহিলার কাছে যান, সেই মহিলা একটা সুরাহা দিবে। মহিলার কাছে দলবল নিয়ে চলে গেলেন। মহিলা তখন সিদ্ধান্ত দিলেন যে আপনি ১০টি করে লটারি করুন, লটারির ভিতরে আব্দুল্লাহর নাম এবং ১০টি উট দিয়ে লটারি করুন, যার নাম উঠবে সেটিকে আপনি ধর্তব্য করবেন। প্রথম লটারি করা হলো, আব্দুল্লাহর নাম উঠল। এরপরে দ্বিতীয়বার আরো ১০টি উট বাড়ানো হলো আর আব্দুল্লাহর নাম, এইবার লটারিতে নাম এলো আবার আব্দুল্লাহর নাম। এইভাবে বাড়াতে বাড়াতে ১০০টি উট আর আব্দুল্লাহর নাম যখন নির্ধারণ লটারি করা হলো, তখন হলো এই উটের নাম উঠল। তখন নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের দাদা ১০০টি উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। তাহলে জীবনের বিনিময়ের ফিদিয়া হয়ে গেল। এই জন্য যদি কারো ব্লাড মানি হয়, কেউ কাউকে যদি ভুলবশত হত্যা করে, ইসলামী আইনে তার বিচার হল ১০০টি উটের সম পরিমাণ মূল্য যাকে হত্যা করা হয়েছে তার ফ্যামিলিদেরকে পেনাল্টি হিসাবে দেওয়া লাগবে। এটাকে ব্লাড মানি বলা হয়। এই ব্লাড মানি আদায় ১০০টি উট দিয়ে নির্ধারিত হয়। ইসলাম নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের দাদার এই কার্যকে বরকরার রেখেছেন এবং এটাকে ঠিক রেখেছেন, এটার মাঝে কোনো পরিবর্তন হয় নাই। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের বাবা বেঁচে গেলেন কোরবানির হাত থেকে। তাহলে নিজের বাবা আবার পূর্বপুরুষদের মাঝে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম, দুই পিতা হলো জবাইকৃত ব্যক্তি বলা হয়। এই জন্য হুজুর বললেন, আনা ইবনু দাবি হাতাইন, আমি হলাম দুই জবাইকৃত ব্যক্তির হলো সন্তান। দেখুন, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন এই দুনিয়াতে আগমন তার ঘটেছিল, তার পূর্বে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মাঝে আর কোন নবীর আগমন ঘটেনি। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আকাশে নিয়ে যাওয়ার পর থেকেই খ্রিস্ট ধর্মের মাঝে পরিবর্ধন শুরু হয়ে যায়। এরপরে খ্রিস্ট ধর্ম পৌত্তলিকতার সাথে কিছু অংশ নিয়ে এবং কিছু অংশ বৈরাগ্যবাদের থেকে নিয়ে খ্রিস্ট ধর্ম জগা খিচুড়ি হয়ে যায়। এই খ্রিস্ট ধর্মটা তখন মানব জাতিকে আলো দেখানোর জন্য যথেষ্ট ছিল না। আর ইহুদি ধর্ম, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন এসেছিলেন, ইহুদি ধর্মটা তখনও পর্যন্ত বিদ্যমান ছিল, কিন্তু ইহুদিদের নিজেদের মাঝে পরস্পর হানাহানি, লোভ, লালসা, তাদের প্রতি মানুষের ঘৃণা এবং তাদের শঠতা এবং তাদের বিশ্বাসঘাতকতা এই পর্যায়ে চরমে পৌঁছে গিয়েছিল যে তারা সম্পূর্ণরূপে ধর্মীয়ভাবে দেউলিয়া হয়ে গিয়েছিল। তারা একটি রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করার মতো তাদের অবস্থা ছিল না। নবী আলাইহিসসালাম যখন দুনিয়াতে আসেন তার পূর্বে শুধু ভারতবর্ষেই 33 কোটি দেবদেবীর পূজা অর্চনা হয়েছে। মানুষের নৈতিকতার অবক্ষয় এই পরিমাণ পৌঁছে গিয়েছিল, ন্যায় নীতি ইনসাফ, মানুষের সাম্য সৌহার্দ্য ভ্রাতৃত্ব বোধ বলতে কোনো জিনিস মানব সমাজে ছিল না। নিজের কলিজার টুকরা কন্যা সন্তানদেরকে তারা জীবন্ত অবস্থায় হলো তারা কবর দিত, মদ্যপান তাদের দৈনন্দিন এটা নেশা ছিল, জিনা ব্যভিচার, জুলম নির্যাতন, রাহাজানি, মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো যেন তাদের স্বভাবে পরিণত এবং সমাজের পাঠ হয়ে গিয়েছিল। এমন একটি অন্ধকার যুগে এই অন্ধকারকে দূরভূত করার জন্য বিশ্ববাসীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোর দিশা দেওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামক এক সূর্যকে এই দুনিয়াতে প্রেরণ করলেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, এই আয়াতের এক অর্থ হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসে পৌঁছেছে আল্লাহর পক্ষ থেকে হিদায়তের আকাশের সেই উজ্জ্বল আলোকবর্তিকা, হিদায়তের আকাশের সূর্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পৌঁছেছেন। ওয়া কিতাবুম মুবীন, এবং প্রকাশ্য কিতাব আসছে তোমাদের কাছে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তমাম আম্বিয়া ইকরামদের কাছে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের আলোচনা করেছেন। দেখুন, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল, মাতা ওয়াজাবাত লাকুন লাকান নবুয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়ত কখন থেকে অবধারিত হয়েছে, কখন থেকে আপনার নবুয়ত স্বীকৃতি লাভ করেছে? তখন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মা'ই ওয়াত তিন, আমি ওই সময়ও আল্লাহর কাছে নবুয়ত বলে স্বীকৃতি লাভ করেছিলাম যখন আদমকে তৈরি করার জন্য মাটি আর পানির সমন্বয় ঘটেনি, অর্থাৎ আদমের দেহের স্ট্রাকচার তৈরি হয়নি, তখনও আমি আল্লাহর কাছে নবী বলে স্বীকৃতি লাভ করেছিলাম। এটা কেমনে? দেখুন, একটি মানুষকে যদি কোনো একটা কোম্পানি হায়ার করে, সরকার হায়ার করে, প্রথম হলো তাদের ইন্টারভিউ নেয়, ইন্টারভিউ নেওয়ার পরে এরপরে হলো তাদেরকে জব দেয়, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়। জব হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়ে গেছে, কিন্তু এখনো কাজে জয়েন করে নেই। কোম্পানি বলে দিয়েছে আগামী 3 মাস পরে তুমি কাজে জয়েন করবা। যেদিন থেকে কাজে জয়েন করলো সেদিন থেকে তার জবে তিনি অ্যাক্টিভ হলেন। এর আগেও কিন্তু জব হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে আছে, কিন্তু কাজ শুরু হয়নি। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের নবুওয়তের অ্যাপয়েন্টমেন্ট লেটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির আগে থেকেই আল্লাহ পাক দান করে রেখেছেন। তবে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কার্যত নবী হয়েছেন এবং তার দায়িত্ব বুঝিয়ে নিয়েছেন গারে হেরার সেই ঐতিহাসিক মুহূর্ত, সেই জন্য এই কথার ভিতর কোনো দ্বন্দ্ব নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহুর জগতে নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, নবীগণের আত্মার কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। রূহের জগতে 4টি কনফারেন্স হয়েছিল, একটা হলো সাধারণ অ্যাসেম্বলি, সমস্ত জনগণের আত্মাকে, মানবজাতির আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই আমরা বলেছিলাম কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। দ্বিতীয় কনফারেন্স হয়েছিল আহলে কিতাবদের আলেমদের আত্মাকে নিয়ে। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَ ওই সময় স্মরণ উপযোগী যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদের বিজ্ঞ আলেমদের আত্মাকে একত্রিত করে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা কোনো কিছু গোপন করবে না। লাতুবাইয়িনুন্নাহু লিন্নাস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে আল্লাহ পাক তোমাদের কিতাবে যা কিছু বর্ণনা করবেন, নিদর্শন বর্ণনা করবেন, সব তোমরা জনগণের কাছে পৌঁছে দিবা। ওয়ালা তাকতুমুনা, সেগুলোকে তোমরা গোপন করবে না। ফানাবাদুহু ওয়ারাআ যুহুরিহিম, কিন্তু তারা সেই অঙ্গীকারকে শুধু ভঙ্গেই করেনি, পিঠের পিঠে নিক্ষেপ করেছে। আর একটি অঙ্গীকার হয়েছে শুধু আহলে কিতাব সাধারণ মানুষদের আত্মাকে নিয়ে। আর আরেকটি কনফারেন্স হয়েছিল যেটা নাকি বিশেষ কনফারেন্স, সেটি হজরতে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত নবীর আত্মাকে একত্রিত করে আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ, ওই সময় স্মরণ উপযোগী যখন আল্লাহ পাক নবীগণ থেকে অঙ্গীকার নিলেন। কি অঙ্গীকার? لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ, আমি তোমাদেরকে নবুওয়াত দান করব, কিতাব দান করব, শরীয়ত দান করব, হিকমত দান করব, এক কন্ডিশনের উপরে। কন্ডিশন কি? সত্যটা কি? ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ, তোমাদের সবার শেষে একজন রসুল এই দুনিয়াতে আসবেন। مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ, যিনি তোমাদের পূর্ববর্তী কিতাব এবং নবুওয়াতকে শরীয়তকে স্বীকৃতি দান করবেন। لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ, তোমরা তার উপর ঈমান আনবে এবং তার যুগ যদি তোমরা পেয়ে থাকো তাহলে তার উপর তোমরা তাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। তোমরা এই কন্ডিশন মেনে নিলা কিনা? সেই জন্য সেই দিন সমস্ত নবীগণের আত্মা সমস্বরে তারা ঘোষণা করেছিলেন, কালু আকরারনা, আল্লাহ জিজ্ঞেস করে কাল আকরারতুম, তোমরা কি স্বীকৃতি দান করলে? তারা বলেছিলেন কালু আকরারনা, আমরা স্বীকৃতি দান করলাম। কালা ফাশহাদু, আল্লাহ পাক তখন বললেন যে হে ফেরেশতাগণ তোমরাও সাক্ষী থাকো, হে নবীগণের আত্মা তোমরাও সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আর আমি আল্লাহও সাক্ষী রইলাম তোমাদের সাথে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতের স্বীকৃতি দানের উপর ভিত্তি করে তোমাদের আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত এই নবুওয়াতের গ্রুপকে আমি নবুওয়াত দান করব, আমি কিতাব দান করব, শরীয়ত দান করব। দেখুন, অন্যান্য নবীর নবুওয়াত পর্যন্ত এটা হলো স্থগিত, নবুওয়াত পর্যন্ত ডিপেন্ডেন্ট হলো নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের নবুওয়াতকে স্বীকৃতি দেওয়ার উপরে। সেই জন্য হাদিস শরীফে আসছে আলী ইবনে আবি তালিব এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর বলেন লাম ইয়াবআসিল্লাহু নাবিয়্যাম মিন আদম ফমান বাদাহু, আদম এবং তারপরে এমন কোন নবী আসেন নাই, ইল্লা আখাযা আলাইহিল আহদা ফি মুহাম্মাদিন, যার কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অঙ্গীকার নেওয়া হয়নি। লাইন বুইসা ওয়া হুয়া হাইয়ুন, কি অঙ্গীকার নেওয়া হয়েছে? যদি তাদেরকে প্রেরণ করা হয় ওই সময় যখন তিনি জীবিত, অর্থাৎ নবী আলাইহিসসালাম জীবিত, লা ইউমিনান্না বিহি, যে তার উপর ঈমান আনবেন, ওয়া ইয়াখুযু আল আহদা বিযালিক আলা কওমিহি, এবং তারা নিজের কওমের কাছ থেকে, সম্প্রদায়ের লোকেদের থেকেও এ কথার অঙ্গীকার নিয়েছেন। সেই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যদি আজকে জীবিত থাকতেন তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের পক্ষেও আমার নবুয়ত মেনে না নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা থাকতো না। তার স্বতন্ত্র কিতাব বাদ দিয়ে দিতে হতো, স্থগিত করতে হতো, আর তাকেও আমার অনুসারী হয়ে এই দুনিয়াতে সত্য ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকতে হতো। মা মিন নাবিয়িন ইয়াউমাইযিন আদম ফামান সাওয়াহু ইল্লা তাহতা লিওয়াই। আর কিয়ামতের দিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছাড়া আরো যত নবীগণ আছেন সমস্ত নবীগণ আমার পতাকা তলে একত্রিত হবে। অন্য একটি হাদিসে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুজুর বলেন, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি শুধু দুনিয়াতেই নয় বরং কিয়ামতের দিনও সাইয়্যিদু উলদি আদম, আদম সন্তানদের মাঝে সবার নেতা হব আমি, সবার সর্দার হব আমি। ও আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, এবং আমি সর্বপ্রথম কবরের মাটি ভেদ করে আমি হাশরের ময়দানে উঠব। ও আউয়ালু শাফিইন, আমি সর্বপ্রথম মানুষের কঠিন দুরবস্থার সময় আল্লাহর কাছে হিসাব শুরু করার জন্য সুপারিশ করব, শাফাআত করব। ও আউয়ালু মুশাফফাইন, আর আমার শপথ, আমার সুপারিশই সর্বপ্রথম হাশরের ময়দানে গৃহীত হবে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবেন, কোন উম্মতের জন্য, কোন নবীর জন্য, কোন আউলিয়ায়ে কেরামের জন্য, কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না। মুসলিম শরীফের সহিহ রাওয়ায়াত, হুজুর বলেন, আতি আবাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন জান্নাতের সামনে উপস্থিত হব। ফাস্তাফতিহু, আমি জান্নাতের দরজা খোলার জন্য দরজার কড়া নাড়ব। ফায়াকুলুল খাযিমুম খাযিনু মান আনতা, জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা জিজ্ঞেস করবেন, আপনি কে? ফাআকুলু মুহাম্মাদুন, আমি আমার পরিচয় দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমি নিজেকে প্রকাশ করব। ফায়াকুল, তখন জান্নাতের ফেরেশতারা বলবেন, বিকা উমিরতু আল্লা আফতাহা লি আহাদিন কাবলাক, আপনার পূর্বেই, আপনার সম্পর্কেই আমরা আদিষ্ট হয়েছি, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনার পূর্বে কারো জন্য যেন আমরা জান্নাতের দরজা খুলে না দেই। আপনি প্রবেশ করবেন, এরপরে আদম প্রবেশ করবে, ইব্রাহিম প্রবেশ করবে, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, মুসা, ঈসা, জাকারিয়া, ইলিয়াস, সব নবী আপনার পরে প্রবেশ করবেন, আপনার পূর্বে কারো জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম শুধু এই মানবদের নবী না, জিনদেরও নবী, নবীগণের নবী। হুজুর বলেন, আনা কাঈদুল মুরসালিন ওয়ালা ফখরা, আমি নবীগণের সর্দার এবং নেতা হব, আমি এই ব্যাপারে গর্ব করি না। ও আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা ফখরা, আমি সর্বশেষ নবী, এই ব্যাপারে আমি গর্ব করি না। ও আউয়ালু শাফিইন ওয়া মুশাফফাইন ওয়ালা ফখরা, আমি সর্বপ্রথম, আমি সুপারিশ করব আল্লাহ পাকের কাছে, এবং আমার সুপারিশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম গ্রহণ করবেন। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধু এই ওনার জন্মের পর থেকেই তিনি পবিত্র নন এবং মর্যাদাশীল না, জন্মের আগে থেকেই তিনি হলেন মর্যাদাশীল। ইন্নি কাইলুন কাওলান গায়রা ফখরি, ইব্রাহিম খলিলুল্লাহ ও মূসা সফিউল্লাহ ও আনা হাবিবুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি হলেন খলিলুল্লাহ, অর্থাৎ তিনি আল্লাহকে বন্ধু বানিয়ে নিয়েছেন। ও মূসা সফিউল্লাহ, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম হলো নির্বাচিত ব্যক্তি। ওয়া আনা হাবিবুল্লাহ, আর আমি হলাম আল্লাহর হাবিব, অর্থাৎ আল্লাহ পাক আমাকে বন্ধু বানিয়ে নিয়েছেন। খলিল অর্থ হলো আপনি কাউকে বন্ধু বানিয়েছেন, আর হাবিব শব্দের অর্থ বন্ধু, অর্থাৎ হলো সেই সম্মানিত ব্যক্তি আপনাকে বন্ধু বানিয়েছেন। তাহলে আমি হলাম হাবিবুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব। দেখুন, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন আসছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম বংশে, সর্বোত্তম জায়গায়, সর্বোত্তম যুগে, সর্বোত্তম উম্মতের জন্য, সর্বোত্তম নারীর গর্ভে, সর্বোত্তম মানুষের পিতার সন্তান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। সর্বোত্তম জায়গা উম্মুল কুরা, অন্যান্য তমাম নবীর জন্ম হয়েছে প্যালেস্টাইনের এরিয়া দিয়ে। এমনকি ইসমাইল আলাইহিসসালামের জন্ম কিন্তু সৌদি আরবে হয়নি, ইসমাইল আলাইহিসসালামের জন্ম হয়েছে মদিনাতুল খলিলে, অর্থাৎ হিব্রন শহরে জন্ম হয়েছে। এরপরে নবজাত শিশুকে নিয়ে তিনি হিজরত করে চলে গিয়েছিলেন মক্কাতুল মুকাররমায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মক্কার সেই পবিত্র ভূমিকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছিলেন উম্মুল কুরাকে। আলাম আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনা, তোমরা কি দেখো না, আন্না জাআলনা হারামান আমিনা, যে আমি এই মক্কা নগরীকে মহা পবিত্র বানিয়েছে এবং নিরাপদ শহর আমি আল্লাহ বানিয়েছি। এবং মক্কাতুল মুকাররমে উম্মুল কুরা, মক্কাতুল মুকাররমার প্রাচীন নাম হলো উম্মুল কুরা, উম্মুল কুরা। প্রাচীন বহু কবিতার মাঝে উম্মুল কুরা আছে, সেই জন্য মক্কাতুল মুকাররমায় যে ইউনিভার্সিটি আছে, ইসলামী ইউনিভার্সিটির নামও হলো উম্মুল কুরা ইউনিভার্সিটি। মক্কাতুল মুকাররমা এটা হলো ইসলামিক নাম, উম্মুল কুরা অর্থাৎ হলো সমস্ত নগরীর জননী, সমস্ত নগরীর মিডল অর্থাৎ হলো মর্যাদাগত দিক দিয়ে সমস্ত নগরীর জননী। মা জননী যেমন একটা ফ্যামিলিতে 20 জন সন্তান আছে, এর মাঝে সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তি হলেন মা জননী। তা আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাতুল মুকাররমাকে সমস্ত শহরের জননী হিসাবে আল্লাহ পাক নির্ধারণ করেছেন। আল বালাদুল আমিন, শান্তির নগর। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا নিরাপদ শহর করেছি। সর্বোত্তম বংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে পাঠিয়েছেন। মিশকাত শরীফের একটি হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য কেনানা বংশকে আল্লাহ পাক নির্ধারণ করেছিলেন, এবং কিরানা বংশের মাঝে সর্বোত্তম গোত্র ছিল কুরাইশ গোত্র। এই কুরাইশ গোত্রের বনি হাশেম গোত্র সর্বোত্তম গোত্র ছিল। এই বনি হাশেম গোত্রে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্ম হয়েছে। অ্যাকচুয়ালি কুরাইশ যে আছে, কুরাইশ সমুদ্রের এক মাছের নাম হলো কুরাইশ। এই মাছ সমগ্র সমস্ত মাছদের মাঝে হলো নেতা বলে বিবেচিত হয়, এই জন্য এই গোত্রের নাম আসছে এই কুরাইশ মাছের থেকে, যেন এই বংশটি সমগ্র দুনিয়ার বংশের মাঝে সবচাইতে উত্তম বংশ বলে বিবেচিত হয়। এরপরে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সময়টা সর্বোত্তম সময় ছিল। বুখারী শরীফের রাওয়ায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কখন আসছেন, কালা ফাতরাতু বাইনা ঈসা ওয়া মুহাম্মদ 600 সানা, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মাঝে 600 বৎসরের ব্যবধান, 600 বৎসরের কাছাকাছির ব্যবধান আছে। আর হুজুর নিজেই বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বোত্তম যুগ হলো আমার যুগ, এরপরে আমার সাহাবিদের যুগ, এরপরে তাবেঈদের যুগ, এরপরে তাবেঈদের যুগ, এরপরে দুনিয়াতে হলো মিথ্যার হুলছুরি, মিথ্যার প্রাধান্যতা দুনিয়াতে ছড়ে যাবে। সেই জন্য সর্বোত্তম যুগ হল নবী আলাইহিসসালামের যুগ। এখন একটি প্রশ্ন জাগে, ইতিহাস বলে যে জাহিলিয়াতের যুগে হুজুর আসছেন, আবার সর্বোত্তম যুগ সেই যুগ কেমনে হল? হুজুর বলছেন যে আমার যুগ সর্বোত্তম যুগ, আবার ইতিহাস বলছে সবচাইতে জাহিলিয়াতের যুগ ছিল সেইটা। এটা হলো সংস্কারের পরবর্তীতে নবী আলাইহিসসালামের যুগ উত্তম যুগ। সংস্কার হয়ে গেছে, অন্ধকার দূরীভূত হয়ে গেছে, আলোর আভা চারিদিকে ছেয়ে গেছে, অন্ধকার আর নাই। সুতরাং সেই সময়টা হলো উত্তম যুগ। জুলম নাই, নির্যাতন নাই, এতিমের হক কেউ নষ্ট করে না, স্ত্রীর হক কেউ নষ্ট করে না, নারীদেরকে মর্যাদার আসীন আসনে অধিষ্ঠিত করে ফেললেন। জুলম অত্যাচার নির্যাতন নিপীড়নকে চিরতরে কবর রচনা করে দিলেন, দুনিয়াতে শুধু শান্তি আর শান্তি। এই সংস্কারের পরবর্তীতে হুজুরের যুগ হলো উত্তম। সংস্কারের আগের যুগ এটি হলো জাহিলিয়াতের যুগ। নবী আলাইহিসসালামের জন্য যেই পিতাকে আল্লাহ পাক চয়েস করলেন, দেখুন চাচাদের নয়জন চাচা অথবা দশজন অথবা ১২ জন চাচা, বিভিন্ন রাওয়ায়েতে আসছে, সহি রাওয়ায়েত হলো ৯ জন চাচা তার ছিল আর পিতা একজন, ১০ জন আব্দুল মুত্তালিবের পুত্র সন্তান। এর মাঝে একজন চাচার নাম ছিল হারেস। হারেস শব্দের অর্থ হল কি? ফার্মার। একজনের নাম হলো আবু তালেব, তলবকারীর পিতা, আর একজনের নাম হলো আবু লাহাব, লাহাব হলো অগ্নিশিখা, অগ্নিশিখার পিতা। একজনের নাম মোদার, ক্ষতিকারক। কারু নামের ভিতর আল্লাহর দাসত্বের মিনিং নাই, শুধুমাত্র আল্লাহর দাসত্বের মিনিং আছে আব্দুল্লাহর নামের ভিতরে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যার নামের ভিতরেই, এই ব্যক্তি যার নামের ভিতরে উবুদিয়্যাত তথা দাসত্বের মিনিং আছে, তাকেই নবী আলাইহিসসালামের পিতা হিসেবে আল্লাহ পাক নির্ধারণ করলেন, আব্দুল্লাহ আল্লাহর দাস। আর যেই মহিয়সী মহিলাকে তিনি নবীর মা হিসাবে তিনি পছন্দ করলেন, তার নাম কি? আমিনা বিনতে ওয়াহাব। আমিনা শব্দের অর্থ হলো কি? আমানতদার। নামের ভিতরে আমানতের মিনিং আছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ আমানত রাখতে যাচ্ছেন এই মহিয়সী নারীর গর্ভে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামের ভিতরে আমানতদারির গুণাবলী দিয়ে আল্লাহ পাক তাকে সেই গর্ভেই নবী আলাইহিসসালামকে এই দুনিয়াতে পাঠালেন। নবী আলাইহিসসালাম এই দুনিয়াতে যে আসলেন, আসার সময় এই পৃথিবীর পটভূমির মাঝে এক বিরাট পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তন একথার ইঙ্গিত বহন করে যে পৃথিবীতে এক বিপ্লব সূচিত হতে যাচ্ছে, এক পরিবর্তন সূচিত হতে যাচ্ছে, এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে পৃথিবীতে। নবী আলাইহিসসালাম তার জন্মের কিছুদিন আগে ইয়ামান থেকে আব্রাহা হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংসের জন্য আসছিল। হুজুরের জন্মের মাত্র কয়েকদিন আগের ঘটনা এটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্রাহা বাদশাকে অদৃশ্য পাখি দিয়ে তাদেরকে ধ্বংস করে আল্লাহর ঘর কাবাকে সেদিন রক্ষা করেছিলেন। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তোমরা কি দেখো না যে হস্তি বাহিনীর সঙ্গে তাদের রব কি আচরণ করেছিলেন? আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের সমস্ত চক্রান্ত সেদিন নস্যাৎ করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ পাককে মিসাইল পাঠাতে হয়নি, নিউক্লিয়ার বোমা মারতে হয়নি, ড্রোন দিয়ে তাকে সুপারসনিক বোমা মারতে হয়নি, ড্রোন দিয়ে বোমা মারতে হয়নি, বরং হল ছোট্ট ছোট্ট পাখিকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন সাগরের দিক থেকে, লোহিত সাগরের দিক থেকে উড়ে আসছিল ছোট্ট ছোট্ট পাখি। এই পাখির ঠোঁটে একটি পাথর, দুই পায়ে দুটি পাথর। এই তো, এ তো পাথর না, এ যেন পারমাণবিক বোমার চেয়ে আরো মারাত্মক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে সেই পাথর নিক্ষেপ করে আল্লাহ পাক তাদেরকে নাস্তানাবুদ করে দিলেন। আল্লাহ পাক ইঙ্গিত করে দিলেন যে জুলুমবাজদের দৌরাত্ম খতমের পথে, আর এই জমিনে জুলুম চলবে না, অত্যাচারীদের সময় শেষ হয়ে গিয়েছে, অত্যাচারীরা আর মানুষের উপর অত্যাচার করতে পারবে না, গাইরুল্লাহর কবর রচিত হয়ে যাচ্ছে, আর আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা আরাধনা করার সময় শেষ হয়ে গিয়েছে। পারস্য সম্রাটের হুজুরের জন্মের সময় পারস্য সম্রাটের রাজপ্রাসাদে এক বিরাট ভূমিকম্প হয়ে গেল। এই ভূমিকম্পে তার 12টা গম্বুজ ছিল সব ধসে পড়ল। তাদের এক অগ্নিকুণ্ড ছিল, হাজার বৎসরে কখনো এই অগ্নিকুণ্ড নেভেনি। আমাদের বাংলাদেশেও কি যেন একটা অগ্নিকুণ্ড জ্বালানো হয়েছে না, কি শিখা, শিখা চিরন্তন, তাই না, শিখা অনির্বাণ, অর্থাৎ হলো এই আগুন কোনোদিন নিভবে না। এটা হলো পারস্য সম্রাটের অগ্নি পূজকদের হলো প্র্যাকটিস, এটা মুসলমানের কোনো প্র্যাকটিস হতে পারে না। মুসলমান কোনোদিন আগুনের পূজা করতে পারে না, আগুনকে সম্মান করতে পারে না, মুসলমান কোনোদিন কোনো মখলুকের সামনে মাথা নত করতে পারে না। এগুলো হলো সেই অগ্নি পূজকদের, মূর্তি পূজকদের হলো সেই সভ্যতা। সেই সভ্যতা 1400 বৎসর পরে মুসলমান সমাজে এসে আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে এ সমস্ত কুফরির থেকে, শিরক থেকে, অনিসলামিক কার্যকলাপ থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। সেই 1000 বৎসরে যে অগ্নিকুণ্ড নেভেনি হুজুরের জন্মের সাথে সাথে অটোমেটিকভাবে সেটা নিভে গেল। আল্লাহ পাক ইঙ্গিত করে দিলেন যে অগ্নি পূজকদের দৌরাত্ম শেষ হয়ে আসছে, অগ্নি পূজকদের ক্ষমতা শেষ, এই ইঙ্গিত বহন করল। ইনশাআল্লাহ এরপরে নবী আলাইহিসসালামের জন্মের পর থেকে আমরা আলোচনা করব আগামীকালকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। অনেক ভাই বোনরা করোনা এবং অন্যান্য অসুস্থতায় আক্রান্ত হয়েছেন, বিশেষ করে শিল্পী সিস্টার নামে একজন, তিনি অসুস্থতায়, তিনি করোনা রোগে আক্রান্ত হয়েছেন, তিনি আমাদের রেগুলার শ্রোতা। আল্লাহ পাক যেন এই বোনকে সুস্থতা দান করেন। এবং বাংলাদেশে ইমরান শান্তু, আগের নামটা, নামের প্রথম অংশ তো ভালো ছিল, কিন্তু পরেরটা তো শান্তু মান্টু জান্টু কি যে নাম আল্লাহই জানে, এটা কি নাম হলো, মুসলমানের নাম শান্তু হয়, ইমরান কত সুন্দর নাম। এরপরে ফারিয়া রশিদ, খাদিজা সুলতানা, খাদিজা সুলতান, ওনারাও করোনায় আক্রান্ত হয়ে ওনারা কষ্ট পাচ্ছেন, আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি। এরপরে আমাদের আজহারুল ইসলাম ভাইয়ের এক বন্ধু মুকুল ভাই জার্মানিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, আল্লাহ পাক তাকে যেন মাফ করে দেন, জান্নাত যেন দান করেন, এই জন্য আমরা দোয়া করি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়িনা রাব্বানা ফিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار توفنا مسلما وألحقنا بالصالحين إله العالمين رب العالمين امرا سيرت النبي صلى الله عليه وسلم يا الله কিছু আলোচনা করে রবিউল আউয়াল মাসে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি إله العالمين তুমি আমাদের এই আলোচনাকে কবুল মঞ্জুর করো রব্বুল আলামিন এই আলোচনার মাঝে যদি কোনো বেদবি ভুল ত্রুটি হয়ে থাকে তুমি ক্ষমা করে দিও রব্বুল আলামিন নবী আলাইহি সালাতু ওয়াসালামের আল্লাহ সিরাত আমাদেরকে আল্লাহ জেনে জেনে তার উপর আমল করার তৌফিক দান করো নবী আলাইহি সালাতু ওয়াসালামের পূর্ণাঙ্গ অনুসারী না করে আমাদেরকে কবর দেশে নিও না ইলাহাল আলামিন রব্বুল আলামিন আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন তাদের কবর আজাব মাফ করে দিও রব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ আছেন তাদেরকে সিহাতে কামিলা হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ যে সমস্ত ভাই বোনরা আল্লাহ করোনা রোগে আক্রান্ত হয়ে এই দুনিয়ার থেকে ঈমান নিয়ে বিদায় নিয়েছেন তাদেরকে শাহাদতের মর্যাদা দান করো আল্লাহ তুমি কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহ শহীদদের কাতারভুক্ত করে তাদের উঠার ব্যবস্থা করে দিও আল্লাহ করোনা ভাইরাস সহ আরও বিভিন্ন মরণ ব্যাধিতে যারা আল্লাহ ভুগতেছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ইলাহাল আলামিন রব্বুল আলামিন তুমি তাদেরকে দারুশ শেফা থেকে শেফা দিয়ে দিও আজকে যাদের নাম নেওয়া হয়েছে আল্লাহ তুমি তাদেরকে শেফা দিয়ে দিও আল্লাহ তুমি তাদেরকে জলদি জলদি সুস্থ করে দিও আল্লাহ তুমি তাদের উপর রহম করম করো আল্লাহ কোনো গুনার কারণে এই শাস্তি হয়ে থাকলে গুনাগুলোকে মাফ করে দিও ইলাহাল আলামিন আল্লাহ তমাম দুনিয়ার মজলুম মুসলমানদেরকে তুমি হেফাজত করো আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে তুমি হেফাজত করো আমাদের সন্তানগুলোকে দিনদার পরহেজগার মুত্তাকি উচ্চ শিক্ষিত বানিয়ে দিও ইলাহাল আলামিন রব্বুল আলামিন আমাদের হালাল রিজিকে বরকত দান করো হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ দুনিয়ার প্রতিকূল বৈরী পরিবেশ থেকে আমাদের ঈমান আমাল তাকওয়া পরহেজগারিকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন তমাম দুনিয়ার দিনী এদারাগুলোকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আমরা যেখানে বসে তোমার কাছে হাত উঠিয়েছি এই জায়গাটাকে ইয়া আল্লাহ তুমি পার্মানেন্ট মসজিদ হিসাবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তুমি এই জায়গাটাকে কবুল মঞ্জুর করো রব্বুল আলামিন তোমার কত আল্লাহ শত শত বান্দা বান্দিরা এখানে এসে প্রত্যহ সিজদা করছেন তসবিহ তাহলিল করছেন জিকিরি করছেন কোরআন তেলাওয়াত করছেন রব্বুল আলামিন আল্লাহ এর বরকতে আল্লাহ তুমি মেহরবানি করে এই জায়গাটাকে কাবা শরীফের অংশ বানিয়ে দাও সমস্ত রোকাউটকে তুমি দূর করে দাও সমস্ত বাধা বিপত্তিকে তুমি আল্লাহ হটিয়ে দাও রব্বুল আলামিন সব কিছুকে তুমি আসান করে দাও ওসল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।